ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায়ের একবিংশতি শ্লোকে বলছেন, যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবে তরই জানা সযত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। গীতার গানে প্রভুপাদ তার অনুবাদ করে বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। অর্থাৎ যে ব্যক্তি যেভাবে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। তাৎপর্য বলছেন, সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারেন। যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিগত হতে শিক্ষা দিতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, তাতে কোনো লাভ তো হয় না, বরং ক্ষতি হয়। মনুসংহিতা এই ধরনের শাস্ত্রে মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই মানুষের কর্তব্য। এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত, যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন। শ্রীমৎ ভাগবতেও বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথ প্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে, তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। এটি কোনো কঠিন কাজ নয়, কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে। যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবে তরই জানা সযত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তাদের অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। জীবের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কোন নেতার অনুসরণ করা বা কোন নেতৃস্থানীয় ব্যক্তির অনুগমন করা। মানুষ এটা স্বাভাবিকভাবেই চায়, কেননা প্রকৃতপক্ষে নেতাদের কাজ হচ্ছে পথ প্রদর্শন করা। এই জগতে অধিকাংশ মানুষই বিভ্রান্ত, তারা জানে না কি করা কর্তব্য। এবং শ্রেষ্ঠ ব্যক্তি যারা সমাজে, তারা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে পথ দেখায় বা পথ দেখানো তাদের কর্তব্য। প্রকৃত নেতা হচ্ছেন তিনি যিনি পথ প্রদর্শন করতে পারেন। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই, যেমন আমরা আমাদের ব্যবহারিক জীবনে দেখতে পাই, যারা অধিক উন্নত তারা অন্যদেরকে পথ দেখায় বা অন্যদের কার্যে তত্ত্বাবধান করে, অন্যদের কার্যে ডাইরেক্ট করে, পরিচালনা করে। এখন যারা নেতার পদ বা নেতৃত্বের পদ গ্রহণ করে, তাদের কর্তব্য হচ্ছে প্রকৃত উদ্দেশ্য, জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে সাধারণ মানুষকে সেই পথে পরিচালিত করে, বিশেষ করে রাষ্ট্র প্রধানদের, রাষ্ট্রের যারা নেতা, সেই কর্তব্যটি তাদের ছিল। কিন্তু আধুনিক সমাজে, বিশেষ করে গত আমি বলবো গত কয়েকশো বছর ধরে, এই মানব সমাজ একটা মস্ত বড় অবক্ষয় দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে আগে কারা নেতা ছিল, নেতৃস্থানীয় সমাজের নেতা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে যাদের ব্রহ্ম জ্ঞান রয়েছে, যাদের আধ্যাত্মিক জ্ঞান, যারা এই জড়জগতের অতীত, যে চিন্ময় জগৎ, সেই চিন্ময় জগৎ সম্বন্ধে যারা অবগত তারা হচ্ছেন ব্রাহ্মণ। এবং সেই জগৎ সম্বন্ধে কেবল অবগতই নন, তারা সেই জগতের আদর্শ অনুসারে তারা নিজেদের জীবনকে পরিচালিত করত। প্রকৃত ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি এই জড়জগতের প্রতি স্বাভাবিকভাবে অনাসক্ত। কেন, আমি যদি কোনো ভালো কিছু সন্ধান থাকে বা ভালো কিছু যদি আমার থাকে, তখন যেটা নিকৃষ্ট সেই বস্তুটির প্রতি আমার আকর্ষণ থাকবে না। তো যারা এই জড়জগতের অতীত, যে চিন্ময় জগৎ, সেই চিন্ময় জগৎ সম্বন্ধে যারা অবগত, তারা স্বাভাবিকভাবে এই নিকৃষ্ট জড়জগতের প্রতি অনাসক্ত, এবং তারাই হচ্ছেন ব্রাহ্মণ। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তারা ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে তারা প্রসন্ন, তাদের চিত্তবৃত্তি সম্পূর্ণরূপে প্রসন্ন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সোচতি না কাঙ্ক্ষতি, আচ্ছা টেবিলটা দিয়ে দেব, আমরা ওই ঘরে যাবো তাহলে, ওখানে গিয়ে আমি বাংলায় ক্লাস দিলে তুমি বুঝতে পারবে? হ্যাঁ, তো কি করবো তাহলে, আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? তুমি জানো না তোমার ইচ্ছেটা কি, বাংলা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, স্ত্রীর দ্বিধা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই সমাজে নেতৃত্বে নেতৃস্থানীয় ছিল ব্রাহ্মণেরা। আর তারা কি, তারা জগৎ, এই জড় জড় বিষয়ের প্রতি তারা অনাসক্ত। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তারা ব্রহ্মভূত অবস্থা অর্থাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তাদের হৃদয় সম্পূর্ণরূপে প্রসন্ন ছিল, থাকে। এবং না সোচতি না কাঙ্ক্ষতি, তাই তাদের এই কোনো কিছুর প্রতি অনুশোচনাও নেই, শোক করেন না, যে বস্তুকে হারিয়েছেন সেই বস্তুর প্রতি তার শোক হয় না। আর না কাঙ্ক্ষতি, যে বস্তুটি তার নেই সেজন্য তার কোনো আকাঙ্ক্ষাও নেই। না সোচতি না কাঙ্ক্ষতি, এন্ড সমা সর্বেষু ভূতেষু, তিনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, এন্ড মদ ভক্তি লভতে পরম, সেই স্তরে ভগবানের ভক্তি লাভ হয়, ভগবানের ভক্তি লাভ করা যায়। ব্রাহ্মণের স্তরে অর্থাৎ সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার ফলেই প্রকৃতপক্ষে ভক্তির লাভের অধিকারী হওয়া যায়। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেও বলা হচ্ছে যে তদা রজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চ যে চেত এতৈর অনাবিধ্বং স্থিতং সত্যে প্রসীদতি। তদা রজস্তম ভাবা কাম লোভ দয়াশ্চ যে রজ এবং তমগুণের প্রভাবে কাম লোভ ইত্যাদির উদয় হয়, কিন্তু চেত এতৈর অনাবিধ্বং সেগুলির দ্বারা যখন চিত্তবৃত্তি যখন আর প্রভাবিত হয় না অনাবিদ্ধ, তখন স্থিতং সত্যে প্রসীদ, তখনই কেবল সত্যগুণে অধিষ্ঠিত হওয়া যায়, তখনই তারা সত্যগুণে অধিষ্ঠিত হয়। তখন বলা হচ্ছে এবং প্রসন্ন মনস, এখানে অবশ্যই এই কথাটাই বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা, আবার এখানে বলা হচ্ছে এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগতা, তখন ভগবতের ভগবানের ভক্তি যোগে যুক্ত হওয়া যায়। অ্যান্ড ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে, তখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করে তারা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। অতএব যে সমাজের যারা নেতা, প্রকৃত যারা নেতা, তারা হচ্ছেন ব্রাহ্মণ, এরাই জগৎকে সমাজকে পথ প্রদর্শন করতে। আর তারপরে আসছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা এই সমাজকে রক্ষা করার ভার তাদের উপর, যে সমস্ত সমাজের রক্ষণাবেক্ষণ অর্থাৎ বাইরের আক্রমণ থেকে, শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আবার দেশের আইন শৃঙ্খলা বজায় রেখে জনসাধারণের প্রকৃত মঙ্গল সাধন করা, এইটাই ছিল ক্ষত্রিয়দের কর্তব্য। কিন্তু তারা কিভাবে সেটা করতেন? তারা সেটা করতেন ব্রাহ্মণদের তত্ত্বাবধানে। ব্রাহ্মণেরা তাদেরকে শিক্ষা দিতেন বা ব্রাহ্মণেরা তাদেরকে মন্ত্রণা দিতেন, উপদেশ দিতেন। যেমন আমরা দেখতে পাই, যেমন প্রতিটি রাজবংশের একজন মানে কোন ইয়ে থাকত, কুলগুরু থাকত, সে অনাদিকাল ধরে এই প্রথা চলে আসছে। যেমন রামচন্দ্র রঘুবংশে, যে বংশে রামচন্দ্র অবতীর্ণ হলেন, সেই বংশের গুরু হচ্ছেন বশিষ্ঠ। কৃষ্ণের যে যদুবংশের গুরু হচ্ছেন গর্গমুনি। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়, তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন, পরে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তার ক্ষত্রিয়র যে স্থানটি বা স্তরটি, সেটি ব্রাহ্মণদের থেকে নিকৃষ্ট উপলব্ধি করতে পেরে তিনি ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করেন এবং বহু সাধনার পরে তিনি ব্রাহ্মণ হয়েছিলেন। যাওয়া যায় যোগ্য, সেটাই যোগ্যতা অনুসারে। নিশ্চয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ, না সেটা আগে ছিল না, তবে সমাজ ব্যবস্থাটা যেহেতু শুদ্ধ ছিল, তাই সাধারণত ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণেরই জন্ম হতো, ক্ষত্রিয়ের ঘরে ক্ষত্রিয়েরই জন্ম হতো। কিন্তু কলিযুগের ফলে প্রভাবে কি হয়েছে, বর্ণ সংকর হয়ে গেছে। অর্থাৎ মানে যে আগে যেটা হতো, মানে পিতা যদি ব্রাহ্মণ হয়, মাতা যদি ব্রাহ্মণ হয়, তাহলে একটা ব্রাহ্মণ গুণচিত গুণাবলী সমন্বিত ব্যক্তি বা আত্মা তাদের ঘরে জন্মগ্রহণ করতেন, এটা সাধারণ নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে ব্রাহ্মণের ঘরেও আবার অব্রাহ্মণের জন্ম হয়েছে। যেমন রাবণ বিষ্ণবা, তিনি ব্রাহ্মণ ব্রহ্মর্ষি, তার পুত্র হলো রাবণ। অর্থাৎ এইভাবে দেখতে পাচ্ছি আমরা যে গুণ অনুসারে জন্মগত ভাবে এই বর্ণ বিভাগ হচ্ছে না, যেহেতু তার বৃত্তিটা ব্রাহ্মণোচিত নয়, তাই সে রাক্ষস। কেবল ব্রাহ্মণই নয়, ব্রাহ্মণই হলো না, সে রাক্ষস হয়ে গেল তার কর্মের অনুসারে। আবার এদিকে আমরা দেখা যাচ্ছে যাবলী যাবলী সত্যকাম সত্যকাম হ্যাঁ তিনি প্রকৃতপক্ষে বলা যায় তার যে বাবা যে কি সেটা জানে না মা, মানে পরিচারিকা বেশ্যা বেশ্যার পুত্র এদিকে ব্রাহ্মণত্ব লাভ করছে। যখন তিনি গেলেন যে সত্যকাম ও গুরুগৃহে ইয়ে করার জন্য আগ্রহী, গুরুর কাছে গেছে, গুরু তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার পিতার পিতৃ পরিচয় কি, তো বলো আমার পিতৃ পরিচয় তো আমি জানি না, আমার মা আমাকে বড় করেছে, মায়ের কাছেই আমি লালিত পালিত হয়েছি। তো বলো ঠিক আছে, তাহলে তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো তোমার পাওয়া পিতা। তখন মা বললেন যে দেখো আমি ঠিক জানি না তোমার পিতাকে, কেন বহু জনের পরিচর্যা করে আমি তোমাকে লাভ করেছিলাম। তো ছেলেটি গিয়ে গুরুর কাছে সেই কথাই বললেন যে আমার মা জানেন না আমার পিতাকে। তখন গুরুদেব বললেন যে হ্যাঁ, এটা এই যে তোমার যে সত্যবাদিতা এটা ব্রাহ্মণের চিত গুণ, হ্যাঁ অতএব তুমি ব্রাহ্মণ, অতএব তুমি তোমাকে আমি শিষ্যত্বে বরণ করছি। এইভাবে তাকে উপনয়ন দিয়ে তাকে তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব দান করলেন। আবার আরেকটা দিকে দেখা যাচ্ছে যে কর্ণ ব্রাহ্মণ ইয়ে বলে অভিনয় করে তিনি গেছেন পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা করতে। আর একদিন তার ইয়েতে মাথা দিয়ে কোলে মাথা দিয়ে পরশুরাম নিদ্রা যাচ্ছেন, এমন সময় একটা ভয়ঙ্কর কীট ইয়েকে ওর দংশন করছে, কেবল দংশনই নয়, দংশন করে সমস্ত মাংস ভেদ করে গিয়ে হাড় পর্যন্ত ঢুকে গেছে। কিন্তু কর্ণ যেহেতু গুরু তার মাথায় তার ইয়েতে কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, তাই গুরুর যাতে ঘুমের নিদ্রার ব্যাঘাত যাতে না হয় কর্ণ একেবারে ওই ইয়েটাকে ওই অসহ্য বেদনাটাকে সহ্য করলেন। তো ঘুম থেকে উঠে গুরু দেখে যে রক্তাক্ত হয়ে আছে, তারপরে দেখেন যে সে এক ভয়ঙ্কর কীট তাকে এইভাবে দংশন করেছে। তখন কর্ণ ইয়ে পরশুরাম বললেন যে এটা তো ব্রাহ্মণীচিত ইয়ে নয়, এটা ক্ষত্রিয়ের গুণ, যে ক্ষত্রিয় ছাড়া এরকম সহ্য সহনশীলতা ব্রাহ্মণের সাধারণত সহনশীল নয়, হ্যাঁ ওরা খুব একটা ওদের সহনশীলতাটা কম, ইন্টেলেকচুয়ালটা বেশি, হ্যাঁ কিন্তু ক্ষত্রিয়ের ইয়ে তার মানে দেহের প্রতি কোনোরকম দেহের ব্যথা বেদনায় তার কোনো রকম বিকার হয় না। তো বললো তুমি আমাকে মিথ্যা কথা বলেছ, তুমি ব্রাহ্মণ নও, তুমি ক্ষত্রিয়। আর পরশুরাম তো এসেছেন ক্ষত্রিয় নিধন করার জন্য, তাই তিনি ব্রাহ্মণ বলে তাকে শিক্ষা দিয়েছেন যে ব্রাহ্মণের প্রতি তার একটা ইয়ে রয়েছে, সহানুভূতি রয়েছে, আর ক্ষত্রিয়দের প্রতি তার একটা বিরূপ ভাব রয়েছিল ছিল। তো তখন তিনি তাকে অভিশাপ দিলেন যেহেতু তুমি মিথ্যার আশ্রয় করে আমার কাছ থেকে সমস্ত অস্ত্র শিক্ষা লাভ করেছ, যে তোমার চরম সময়ে যখন এই অস্ত্র শিক্ষা অস্ত্রের যখন পরিচালনার সব প্রয়োগের সবচাইতে বড় যখন উপযোগিতা হবে তখন তুমি ভুলে যাবে এই অস্ত্র প্রয়োগ করতে। তো এইভাবে আমরা দেখতে পাই যে সেই গুণ অনুসারে বৃত্তি, জন্ম অনুসারে না। ভগবানও বলছেন গীতাতে চাতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ, এই চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র গুণ এবং কর্ম অনুসারে, গুণকর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে এটা বিভাগ করা হয়েছে, জন্ম এবং কর্ম অনুসারে না। তো এখন এই যে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, বৈশ্যদের কাজ হচ্ছে এই সমাজে যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনগুলি মেটানো, এবং শূদ্র, শূদ্রের কাজ হচ্ছে পরিচর্যা। এখন এইভাবে সমাজ বিভাগ হয়েছিল। এখন যারা সমাজের সর্বোচ্চ স্তরে রয়েছে তারা সমাজের আর অন্য সকলের নেতা, ব্রাহ্মণেরা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের নেতা, ক্ষত্রিয়রা আবার ব্রাহ্মণের আনুগত্য করছে, কিন্তু তারা বৈশ্য এবং শূদ্রের নেতৃত্ব দান করছে। যেমন রাজা কি করতেন, যারা বৈশ্য তাদেরকে রক্ষা করতেন, আর বৈশ্যরা তাকে আবার রাজাকে কর দিতেন। বৈশ্যরা রাজাকে কর দিচ্ছে আর রাজা বলছে ঠিক আছে আমি তোমাকে প্রোটেকশন দেব। হ্যাঁ, তো এইভাবে ক্ষত্রিয়রা বৈশ্যদেরকে প্রোটেক্ট করছে, আর বৈশ্যরা কি করছে, সমাজের সমস্ত যা কিছু প্রয়োজন সেগুলিকে সরবরাহ করে তারা ব্যবসা করছে, প্রফিট করছে, করে সেটা তারা ভোগ করছে। বৈশ্য এবং শূদ্র, বৈশ্য এবং ক্ষত্রিয়ের মধ্যে পার্থক্যটি এই যে ক্ষত্রিয় ভোগ করতে চায় জড়জগৎটা, আর বৈশ্য ভোগ করতে চায়, কিন্তু ক্ষত্রিয় ভোগ করে নিজের শক্তির শৌর্যবীর্যের দ্বারা, আর বৈশ্য ভোগ করে টাকা দিয়ে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। যেমন বৈশ্য যদি কিছু চায় সে ওটা দিয়ে কিনবে, টাকা দিয়ে কিনে সেটাকে ভোগ করবে, কিন্তু ক্ষত্রিয় কিনবে না, কর নেবে বা জোর করে। ক্ষত্রিয় যদি নিজে না দিতে চায় কেউ, হ্যাঁ, তাহলে ওর থেকে বলে ঠিক আছে তাহলে তুমি, আমি নিচ্ছি, দেখি কে বাধা দিতে আসে। যেমন এক ক্ষত্রিয় রাজা আরেক ক্ষত্রিয় রাজা রাজ্য আক্রমণ করছে, যে আমি তোমার রাজ্যটা চাই, ঠিক আছে তুমি যদি পারো তো তোমার নিজের রাজ্য রক্ষা করো, আর যদি না পারো তাহলে তোমার রাজ্য আমার হয়ে গেল। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, কিন্তু বৈশ্যের সেই বীর্য নেই। তাই জন্য বৈশ্য কি করছে, ওই ধনের বিনিময়ে তার সম্পিয়ে ঈপ্সিত বস্তুগুলিকে গ্রহণ করছে। হ্যাঁ, আর ক্ষত্রিয় রাজা বৈশ্যকে প্রোটেকশন দিচ্ছে, আর ক্ষত্রিয় রাজাকে কর দিচ্ছে। রাজার তো অর্থের প্রয়োজন, সেই অর্থটা বৈশ্যরা জোগাড় করছে, আর বৈশ্যদেরকে কর দিচ্ছে, কারণ শূদ্রদের তো কর দেওয়ার উপায় নেই। শূদ্ররা তো তারা ওইভাবে নির্দেশ দিচ্ছে। যেমন ব্রাহ্মণ কি করবে, অনেক সময় হতো কি মন্ত্রী যারা থাকতো তারা ব্রাহ্মণ, ব্রাহ্মণেরা মন্ত্রী হতেন, আর অবশ্য তার মানে তারও ঊর্ধ্বে হচ্ছে গুরু। প্রকৃত ব্রাহ্মণেরা লোকালয়ে থাকতেন না, তারা লোকালয় থেকে দূরে থাকতেন তপবনে। আর যদি এমনিতেও যদি ইয়ে হয়, মন্ত্রী আছে, জ্যোতিষ আছে, এরা সব রাজাকে পরামর্শ দিতেন। জ্যোতিষ যদি দেখে বিচার করে যে এই যুদ্ধে ও হেরে যাবে, তা রাজাকে বলতে সন্ধি করো, যুদ্ধ করো না। অথবা যদি মন্ত্রী যদি দেখত যে অন্য রাজাটি সে ধর্মপরায়ণ নয়, সে বিধর্ম অধর্ম পরায়ণ, তখন বলতো ধর্মকে রক্ষা করা তোমার কর্তব্য, সেজন্য যদি প্রাণও দিতে হয় তুমি ধর্মকে রক্ষা করো। এইভাবে তারা মন্ত্রীরা রাজাকে মন্ত্রণা দিতেন, এবং রাজাও মন্ত্রীদের মন্ত্রণা অনুসারে কার্য করতেন। আর শূদ্র হচ্ছে তারা কোনো কি, তারা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তারা কিছু করতে পারে না, তাই তারা অন্যদের অধীনে, অন্যদের নির্দেশ অনুসারে তারা তাদের কার্য করত না। তো এইভাবে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, মানে প্রকৃত সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু এখন তো ইয়ে হয়েছে, ডেমোক্রেসি, ডেমোক্রেসির ফলে এখন বর্ণবিভাগ চলে গেছে, সবাই এখন রাজা। আর এটা হওয়ার কারণও আছে, যে তার মেয়ে প্রধান কারণটি হচ্ছে রাজারা যখন অত্যাচারী হয়ে গেল তখন রাজাদের প্রতি বিরুদ্ধে বিদ্রোহ হল, বিশেষ করে পাশ্চাত্যে, ইউরোপে। আর ভারতবর্ষে কি হলো, ভারতবর্ষে রাজারা কলিযুগের প্রভাবে, যেহেতু রাজারা তাদের ওই যে ব্রাহ্মণদের অধীনে থেকে যে ধর্মের, ধর্মকে রক্ষা করার জন্য যে রাজত্ব সেটা না করে তারাও অনেকটা স্বেচ্ছাচারী হয়ে যাওয়ার ফলে তারা বিদেশি আক্রমণকে প্রতিরোধ করতে পারল না। এইসব আমরা যদি ভারতের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পারি যে গত হাজার হাজার বছরের ইতিহাসে ভারতগণ কখন কিন্তু কখনো কোনো বিদেশি রাজাদের পরাভূত হয়নি। বহু রাজারা আক্রমণ করেছে, কিন্তু কেউ ভারতে প্রবেশ করতে পারে। কেবল ওই প্রায় 1000 বছর আগে যে প্রথম বিদেশি রাজা যে করলো, ভারতের উপর আধিপত্য বিস্তার করলো, সে হচ্ছে মোহাম্মদ ঘোরি। আর সে মোহাম্মদ আলেকজান্ডার ঠিক ভারতে ঢুকতে পারেনি। হ্যাঁ, কুরু ওই বর্ডারে একটুখানি করেছিল, হ্যাঁ, ওখান থেকে আলেকজান্ডার ফিরে গিয়েছিল। কেন মগধ, তখন মগধের বিন্দুসার মগধের রাজা, হ্যাঁ, বিন্দুসারকে, বিন্দুসারের মানে আলেকজান্ডার দেখলো যে একটা সাধারণ প্রভিনশিয়াল কিং পুরু, সে যখন তাকে এইভাবে বাধা দিল যে ভারতের যদি মগধে, যদি মগধে তখন রাজা যে বিন্দুসার, হ্যাঁ, তাঁর বিরুদ্ধে মানে তাকে করা ওর পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ।